যদি আমরা ছোটখাটো কিছু সৃষ্টি করছি সেটা ভগবানের শক্তির দ্বারা। এই জগতে অনেক কিছু সৃষ্টি হচ্ছে আমরা দেখছি, ঠিক রাজমিস্ত্রির মতো। এখানে বিল্ডিং দেখি আমরা অনেক কিছু, বাড়ি ঘর হচ্ছে, কোন মালিক ইট কাঠ পাথর বালু সিমেন্ট দিচ্ছে, আর রাজমিস্ত্রি খুব সুন্দর একটি বাড়ি তৈরি করে দাঁড় করিয়ে দিচ্ছে। রাজমিস্ত্রি দাবি করেন না এই বাড়িটা আমার, যে এই সমস্ত জিনিস সাপ্লাই দিয়েছে সে বলে এটা আমার বাড়ি। তো এই জগতে যা কিছু আমরা দেখছি সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র গৌরহরি, যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ এই নবদ্বীপে অন্তদ্বীপ রয়েছে, নবদ্বীপ অন্তদ্বীপ রয়েছে, যেখানে মায়াপুর গ্রাম আছে আর মায়াপুর গ্রামে যোগপীঠ রয়েছে। এই ভৌম প্রপঞ্চে সে নিত্য ধাম, সে নবদ্বীপ ধাম, নিত্য বৃন্দাবন ধাম। এই ভৌম প্রপঞ্চে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য ভগবান এখানে প্রকট করান। তো সেই নবদ্বীপ ধামের অন্তদ্বীপে, মায়াপুর অন্তদ্বীপে যোগপীঠে স্বয়ং ভগবান যুক্ত হলেন, তাই তাকে বলা হয় যোগপীঠ। এই নবদ্বীপ 64 ভক্তি অঙ্গ রয়েছে, তো 64 ভক্তি অঙ্গের মধ্যে নবধা ভক্তি রয়েছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। গোবিন্দ দাস ঠাকুর, তিনি শ্রীমদ ভাগবতে প্রহ্লাদ মহারাজের কথা উল্লেখ করলেন যে নবদা ভক্তি 64 ভক্তি অঙ্গের মধ্যে নবদা ভক্তি যাজনের কথা বলা হয়েছে ভাগবতে। তো সেই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন এই যে সব রয়েছে, তো শাস্ত্রে বলা হয়েছে এই যে ঋতুদ্বীপ আমরা দেখছি, এই ঋতুদ্বীপ হচ্ছে অর্চনাক্ষ ভক্তির অঙ্গ, পাদপীঠ। যে শ্রবণ কীর্তন বন্দন অর্চন দাস্য এসব যে রয়েছে, তো অর্চনাঙ্গ ভক্তিপীঠ হচ্ছে এই ঋতুদ্বীপ, এই সমুদ্রগড়। আর এই সমুদ্রগড় সাধারণ নয়, সমগ্র জগতে যত তীর্থ আছে এখানে রয়েছে সব তীর্থ, এই সমুদ্রগড়। এই সমুদ্রগড়কে বলা হয় গঙ্গাসাগর অভিন্ন জায়গা, স্বয়ং সমুদ্র এখানে গঙ্গা দর্শনের জন্য বারবার আসতেন, তাই এখানে সমুদ্র গড়ি, গঙ্গা এবং সমুদ্রের মাঝখানে সমুদ্র সঙ্গম স্থান। এখানে একজন রাজাও ছিলেন, তার নাম ছিল সমুদ্র সেন। এটি সাধারণ জায়গা নয়, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এখানে প্রকট লীলা করেছেন, তার ভক্তদের নিয়ে অনেক লীলা বিলাস করেছেন। এখানে সমুদ্র সেন রাজাকে তিনি তার দর্শন দিয়েছেন সপার্ষদে। এখানে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন এই সমুদ্রগড়ে, এই সমুদ্রগড়ে পাণ্ডবদের যে ভীমসেন, পাণ্ডবদের অন্যতম ভীমসেন এখানে এসেছেন। তাহলে দেখুন আপনারা কত ভাগ্যবান। তাই আমি দেখছিলাম শাস্ত্রে এই সমুদ্রগড়ের মহিমা, তাই আপনাদের সঙ্গ লাভ করার জন্য আমার অভিলাষ হলো। এদিক থেকে যাওয়ার রাস্তায় আমরা যাচ্ছিলাম পুরুলিয়ায়, ওখানে আমাদের 5000 ভক্ত সম্মানিত একটা সম্মেলন হবে জয়চণ্ডী পাহাড়ে। তো আমাদের এখানে নামহট্ট ভক্তবৃন্দ তারা অনুরোধ জানালেন যে মহারাজ আপনি এই রাস্তা দিয়ে যাবেন সমুদ্রগড়ে একদিন রাত্রি যাপন করে গেলে খুব ভালো হয়। তখন এটি আমি স্বীকার করলাম যে সমুদ্রগড় ঋতুদ্বীপে এক রাত্রি বসবাস হবে, তাই এটা সৌভাগ্য মনে করে গ্রহণ করেছি। তাই আপনাদের মতো ভক্তদের সঙ্গ লাভ করার সেই সুযোগ লাভ হয়েছে। তো দেখুন, গঙ্গা দর্শনের জন্য সমুদ্র এখানে আসতেন, কেন? গঙ্গার সৌভাগ্য জেনেছিলেন সমুদ্র, যে এখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এই নবদ্বীপে আসবেন। গঙ্গাতে অনেক নানাবিধ লীলাবিলাস করবেন সপার্ষদে। তাই সমুদ্র গঙ্গার মহিমা ভাগ্য যে কত অবর্ণনীয়, তাই গঙ্গার দর্শনে এবং মহাপ্রভুর যে এই সলিলে তিনি বিভিন্ন লীলাবিলাস করবেন, তাই গঙ্গার কৃপা পাওয়ার জন্য সমুদ্র নিজে এখানে আসতেন। তাহলে দেখুন, তো এই সমুদ্রগড়ি নবদ্বীপ ধামের মধ্যে অন্যতম, আর এই নবদ্বীপ ধাম স্বয়ং শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছেন। জগতে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ। অহম সর্বস্য প্রভব মত সর্বম প্রবর্ততে ইতিমত্বা ভজন্তে মাম বুদ্ধ ভাব সমন্বিতা। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা এই তত্ত্ব অবগত হন, কি না, জগতে সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন, ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইতিয়ংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতি দুই প্রকার, একটা আছে যে জড় নিকৃষ্ট, মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, এগুলি দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে এইসব উপাদানগুলি দিয়ে। তো সেজন্য জড়া প্রকৃতি, প্রকৃতি মানে শক্তি। তো সবাই জানা উচিত আমরা প্রকৃতি বলি, বলি প্রকৃতি থেকে সব আসছে, কিন্তু প্রকৃতিটা কি? প্রকৃতি হচ্ছে শক্তি। যদি শক্তি মনে করি কার শক্তি, তখন প্রশ্ন এসে যায়। তখন বুদ্ধিমান মানুষ জানে কার শক্তি, সে প্রশ্ন করে। তখন শাস্ত্রে বোঝা যায় ভগবান কৃষ্ণ নিজে বলছেন, আমার ভিন্না প্রকৃতির অষ্টধা, আট প্রকার আমার ভিন্না প্রকৃতি নিকৃষ্টা শক্তি, মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার, এই নিকৃষ্ট শক্তি আমার। এই জগতে বৈজ্ঞানিকরা বলতে পারে না, আমার বাবা মা বলতে পারে না, এই মাটি জল আকাশ আগুন আমার শক্তি কেউ বলতে পারে না। স্কুল শিক্ষকরা, রাজনৈতিক নেতারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রসংঘের নেতারা কেউ বলতে পারে না, দেবতারা পর্যন্ত কোনো দেবতারাও বলতে পারে না। তো সেটা বুদ্ধিমান মানুষই কেবল উপলব্ধি করতে পারে যে জগতে সব কিছু কার, প্রশ্ন করা উচিত। আমরা তো সবাই নেকেট হয়ে এসেছি, উলগ্ন হয়ে কাপড় চোপড় নিয়ে আসিনি, একটা জমিতে বাস করিব যেটা আমার, কিন্তু কতদিনের জন্য? তো এইগুলি মানুষ জানে না। তো এই জন্য গীতা ভাগবত শাস্ত্রগ্রন্থ মনুষ্য জীবনকে সার্থক করার জন্য, উপলব্ধি করার জন্য, পশু পাখি জীবনে এটি উপলব্ধি করতে পারে না। পশু পাখিরা মারামারি করতে ব্যস্ত, দেখবেন দুই চারটা কুকুর এলে স্থির থাকতে পারে না, কামড়া কামড়ি করে, এটা পশুদের স্বভাব। কিন্তু মানুষ সেই স্বভাবের হওয়া উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না, কামড়াকাটি করা উচিত না, কাউকে খুন করা উচিত না, মারামারি করা উচিত না। যদি প্রকৃত মানুষ হয় তারা করবে না, পশুরা করবে। যদি কেউ করে মানুষরূপী পশুরাই করছে, তাহলে আমাদের উপলব্ধি করা উচিত। এই জন্য গীতা ভাগবত ভগবান দিয়েছেন এইসব বিচার করার জন্য। স্কুল কলেজে যাওয়া হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য, বিদ্যা দদাতি জ্ঞানম, আমরা অ থেকে ক্ষ পর্যন্ত শিখছি, এ থেকে জেড পর্যন্ত শিখছি, কিন্তু সেই জ্ঞানে আমরা কিছু বুঝতে পারি না। এই জন্য তার ঊর্ধ্বে বিজ্ঞান ভিত্তিকভাবে এই গীতা ভাগবত আমাদের কাছে এসেছে। তো গীতা ভাগবতে প্র্যাকটিক্যাল রয়েছে, সমস্ত বাস্তব জিনিস রয়েছে। গীতা ভাগবত হচ্ছে সায়েন্স, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব। তো বাস্তব জ্ঞান, বাস্তব জীবনযাপনের সমস্ত মূল পন্থা জড়জাগতিক অক্ষজ জ্ঞানে নেই, স্কুল কলেজের জ্ঞানে নেই। তো সেজন্য আধ্যাত্মিক জ্ঞান গুরু পরম্পরা সূত্রে প্রচার হচ্ছে। আজ ইস্কনের দ্বারা, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি এই ভারতবর্ষে কলকাতাতে আবির্ভূত হয়েছিলেন, এবং শ্রী গুরুদেব, তাঁর শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই বাণী পূরণার্থে এই অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী পাশ্চাত্য দেশে, প্রথমে তিনি আমেরিকায় গিয়েছিলেন জলদূত জাহাজে, আর সেখানে গিয়ে হরে কৃষ্ণ মন্ত্র কলিযুগের যুগধর্মের সূচনা করেছিলেন, গীতা ভাগবতের কথা বলেছিলেন, যার ফলে সারা বিশ্বের মানুষ হৃদয়ের পরিষ্কার করে দেখতে পেয়েছে। গীতা ভাগবত হরিনাম প্রসাদ খাওয়ার ফলে জানতে পেরেছে যে এই দেহটা আমি নই, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান নই, ভারতীয় আমেরিকান পাকিস্তানি নই, ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নই, এই দেহের মধ্যে আত্মা সেই ভগবানের অংশ, বিভিন্ন অংশ, অংশের কর্তব্য অংশীর সেবা করা। এটা আজ বিশ্বের মানুষ, খ্রিস্টান মুসলিম হিন্দু, আমেরিকার লোক আফ্রিকার লোকেরা, বড় বড় বৈজ্ঞানিকরা পর্যন্ত ইস্কনে রয়েছে, তারা বুঝতে পারছে। এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত তারাও বুঝতে পারছে যে জগতের সব কিছু মালিক হচ্ছেন ভগবান, আমি নয়, আমি এনে কিছু আনিনি, কিছু নিয়ে যাব না। তো সেই সব শিক্ষা ইস্কনের দ্বারা দেওয়া হয়েছে। প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী, তিনি জগৎ মানুষকে শিখিয়েছেন। তাই এখানে সমুদ্রগড়ে এই নবদ্বীপ ধামের মধ্যেও অনেক লোক বুঝতে পারে না, তাই তাদেরও জানানোর জন্য তাই নামহট সংঘ, ছাত্র সমাজ যাতে ছোট থেকেও শিখতে পারে, তো সেই সব শিক্ষা দেওয়া হচ্ছে। তাই শ্রীমতী রাধারানী এই নবদ্বীপের সৃষ্টিকর্তা, কৃষ্ণ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নবদ্বীপের সৃষ্টিকর্তা হচ্ছেন রাধারানী। এক সময় কৈলাস লোকে শিবজি তিনি কীর্তন করছিলেন, সবাই বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, তো এইভাবে কীর্তন করছিলেন শিবজি, নৃত্য করছিলেন প্রেমে বিহ্বল হয়ে। পার্বতী মাতা তিনি দেখলেন যে শিবজি এমন নৃত্য করছেন প্রেমে বিহ্বল হয়ে, এটা নূতন নাম করছেন, কি সেই নূতন নাম? গৌরাঙ্গ। কি নাম? গৌরাঙ্গ। তখন পার্বতী গিয়ে ধরেছেন শিবজিকে, এখানে তো দুর্গাপূজা হয়, তো দুর্গা মাতা পার্বতী তিনি শিবকে গিয়ে ধরেছেন, হে নাথ, আপনি পূর্বে বিষ্ণুর নাম করেন, কৃষ্ণ নাম করেন, কিন্তু এইরকম একটা নাম গৌরাঙ্গ, এ নাম কি, কে ইনি, কোথায় থাকেন? অনেক রকম প্রশ্ন পার্বতী মাতা জিজ্ঞাস করলেন। তখন শিবজি স্থির হলেন, এমন নৃত্য করছিলেন পার্বতী তাকে ধরে স্থির করালেন আর এই প্রশ্ন উত্তর দিতে লাগলেন। বললেন, হে পার্বতী, আমি আমার প্রভু অনন্তদেব। দেখবেন শিবজির মাথায় অনন্তদেব রয়েছেন, অনন্ত নাগ। তো সেই অনন্তদেব যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন, শিবজি বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, আর সেই বৈষ্ণব ভগবানকে মাথায় রাখতে পারে। অনন্তদেব হচ্ছেন ভগবানের প্রকাশ, বলদেবের প্রকাশ। তো সেই অনন্তদেব ব্রহ্মাণ্ডকে ধারণ করেন আর শিবজি তাকে মাথায় ধারণ করেছেন। তো সেই অনন্তদেব অনন্ত সংহিতা রচনা করেছেন, সেখানে এই নবদ্বীপের কথা বলেছেন। তো শিবজি পার্বতীকে এই নবদ্বীপের কথা সব বললেন, এই নবদ্বীপের সৃষ্টির কথা বললেন, যা তিনি অনন্তদেব থেকে শুনেছিলেন। অনন্তদেব বললেন, এক সময় পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি বিরজা গোপীর সাথে লীলাবিলাস করছিলেন, তখন শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীবৃন্দের সাথ থেকে জানতে পারলেন যে পরমেশ্বর কৃষ্ণচন্দ্র দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর যশোদানন্দন নন্দনন্দন কৃষ্ণ তিনি বিরজার সাথে কুঞ্জে বিহার করছেন। তখন রাধারানী সব সখীদের নিয়ে সেই কুঞ্জে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য আসলেন, আর তখন বিরজা তিনি ভয়ে লুকিয়ে গেলেন, নদী রূপ ধারণ করলেন, আর কৃষ্ণ অন্তর্ধান হলেন, সেখানে লুকিয়ে গেলেন রাধারানীর ভয়ে। তখন রাধারানী চিন্তা করলেন কৃষ্ণ কোথায়, তাকে আর খুঁজে পেলেন না। তখন রাধারানীর ইচ্ছা হল যে গঙ্গা এবং যমুনার স্থলী আমি সেখানে এমন কুঞ্জ সৃষ্টি তৈরি করব, তো সেখানে কৃষ্ণকে আসতে বাধ্য হবে। তখন শ্রীমতী রাধারানী তিনি কি করলেন, না এই নবদ্বীপ নবকুঞ্জ সৃষ্টি করলেন, নয়টা কুঞ্জ, এবং এই নবকুঞ্জে এই নবদ্বীপে তিনি কি করলেন, রাধারানী বাঁশি বাজাতে শুরু করলেন, কৃষ্ণের গুণগান করতে লাগলেন, গীত গাইতে লাগলেন। তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না, তখন এসে রাধারানীর পাশে দাঁড়ালেন এবং রাধারানীকে স্পর্শ করলেন। তখন রাধারানী খুব আনন্দে যে আমার পরম প্রভু আমি কৃষ্ণকে আবার পেয়েছি, সঙ্গে পেয়েছি, খোঁজ করছিলাম। তো সেজন্য রাধারানী হচ্ছেন আরাধনায় শ্রেষ্ঠা রাধা। তো তিনি যখন প্রার্থনা করেন, তিনি যখন সেবা করতে চান, কৃষ্ণ আর কোথাও থাকতে পারে না, লুকিয়ে থাকলেও তিনি আকৃষ্ট হয়ে চলে আসেন, রাধা আরাধনায় যিনি শ্রেষ্ঠা। তখন কৃষ্ণ বললেন রাধারানীকে, হে রাধে, এই নবদ্বীপ ধামে তোমার এবং আমার নাম যদি কেউ করবে, তাহলে তারা আমাদের প্রেম ভক্তি লাভ করবে। জয় নবদ্বীপ ধাম কি! তো এই নবদ্বীপ ধামে যারা আমার ভক্তদের নাম উচ্চারণ করবে, তারা সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে আমার ভক্তিতে নিযুক্ত হয়ে যাবে। ভগবানের অনেক ভক্ত রয়েছে, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, এখানে গদাধর পণ্ডিতের বিগ্রহ রয়েছে, গৌর গদাধর। তো এরকম ভাবে গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, পুণ্ডরীক বিদ্যানিধি, এসব মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ রয়েছেন। তো তাদের নাম যদি কেউ উচ্চারণ করবে, তাহলে পাপকর্ম থেকে মুক্ত হয়ে যাবে, এতই শক্তি এই নবদ্বীপের। এবং এই নবদ্বীপ ধামে কেউ যদি হাঁটবে, প্রত্যেকটা পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে, কিন্তু ভক্তরা অশ্বমেধ যজ্ঞ প্রয়োজন করে না, কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যায় নবদ্বীপে হাঁটলেই। তো এরকম হচ্ছে এই নবদ্বীপ ধাম, অনেক মহিমা রয়েছে। তো সেই নবদ্বীপের মধ্যে এই ঋতুদ্বীপ, তা আমি বলবো আপনাদেরকে যে এখানে নয়টা দ্বীপ আপনারা সবাই শুনুন। অন্তদ্বীপ, যেখানে মায়াপুর ধাম, মায়াপুর গ্রাম, সেখানে অন্তদ্বীপ রয়েছে, আর সেখানে যুগপীঠ, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করলেন অনন্ত সংহিতায়, যে অন্তদ্বীপে, নবদ্বীপে, অন্তদ্বীপে, মায়াপুর যুগপীঠে। তো সেটা আমাদের জানতে হবে। অনেক লোক বুঝতে পারে না, নবদ্বীপ শহরটাকে ভাবে এটাই, বলে প্রাচীন মায়াপুর, মায়াপুর মায়াপুর, প্রাচীন নব এরকম মায়াপুর হয় না। তো অনেক ভণ্ড লোকেরা, ব্যবসায়ীরা, তারা ভাবে এটাই মায়াপুর, নবদ্বীপ, এখানে জন্মস্থান। না, অনন্ত সংহিতা ইত্যাদি বহু শাস্ত্রে বর্ণনা রয়েছে কিভাবে যুগপীঠ, অন্তদ্বীপ কোথায়, সে সব বলা আছে। ভক্তিবিনোদ ঠাকুর, যিনি ব্রিটিশের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন নদিয়া জেলার, তিনি অঙ্কন করে দেখিয়ে দিয়েছেন। তো এটা অনেক লোক জানে না, তো সেজন্য আমাদের বোঝা দরকার। সারা বিশ্বের লোক বুঝতে পারছে, কিন্তু এখানে নবদ্বীপে অনেক লোক, ব্যবসায়ী লোক বুঝতে পারে না। যারা ধর্ম ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী কথা বলছি না, ধর্ম ব্যবসায়ী, তারা বুঝতে পারে না যে অন্তদ্বীপটা কোনটা। তো সেজন্য অন্তদ্বীপ মায়াপুরে চৈতন্য মহাপ্রভু যুগপীঠে সচ্চিনন্দন গৌরহরি রূপে আবির্ভূত হয়েছিলেন, আর এই অন্তদ্বীপে ব্রহ্মা এসেছিলেন। আর এই অন্তদ্বীপ হচ্ছে আত্মনিবেদনাখ্য ভক্তিপীঠ, যে নবদা ভক্তি রয়েছে তার মধ্যে আত্মনিবেদন ভক্তি বলি মহারাজ করেছিলেন, তো সেই ভক্তিপীঠ হচ্ছে অন্তদ্বীপ মায়াপুর। তারপরে বলা আছে সীমন্তদ্বীপ, যেখানে পার্বতী মাতা এসেছিলেন শিবের কাছ থেকে, যখন শুনলেন গৌরাঙ্গের মহিমা, নবদ্বীপের ধামের কথা, তখন পার্বতী থাকতে পারলেন না কৈলাসে, তিনি চলে এলেন এই নবদ্বীপে। এসে একটা দ্বীপে গৌরাঙ্গের আরাধনা করলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ, ভাবে বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মা এসেছিলেন অন্তদ্বীপে, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলেছিলেন, সেখানে স্বয়ং মহাপ্রভু সপার্ষদে আবির্ভূত হয়েছিলেন। তখন নবদ্বীপ মানে কলিযুগ শুরু হয়নি, তার আগে থেকে তারা জানছে এই নবদ্বীপ ধাম এই ভৌম প্রপঞ্চে এখানে রয়েছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই পশ্চিমবঙ্গে এরকম একটা জায়গা রয়েছে। তারা নির্ধারণ করেছেন, সব দেবতারা, পার্বতী মাতা সীমন্তদ্বীপে এসেছেন, ব্রহ্মা অন্তদ্বীপে এসেছেন। তো সেই সীমন্তদ্বীপ হচ্ছে শ্রবণাখ্য ভক্তিপীঠ, শ্রবণ। তো সেখানে পার্বতী মাতা গৌরাঙ্গর দর্শন করে তার চরণের ধুলি নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলেন, তাই মায়েরা সিথি বলে, সিথি বলে, তাই সীমন্তদ্বীপ হয়ে গেল অন্তদ্বীপ। ব্রহ্মাকে মহাপ্রভু তার অন্তরের সব কথা বলেছিলেন, তাই সেখানে অন্তদ্বীপ। তারপরে গুদ্রম দ্বীপ, যেখানে কীর্তনাখ্য ভক্তিপীঠ, গুদ্রম দ্বীপ রয়েছে, সেখানে সুরভি গাভী এসেছিলেন, স্বয়ং ইন্দ্র এসেছেন, মার্কণ্ডেয় ঋষি এসেছেন। তাহলে কত সব এই ধামের মহিমা রয়েছে। এই গুদ্রম দ্বীপে অনেক কিছু রয়েছে, নৈমেষারণ্য সপ্ত ঋষিরা এসেছেন, এখানে শিব, হংসবাহন শিব রূপে এসেছেন। সেখানে মধ্যদ্বীপ রয়েছে, মধ্যাহ্নে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যেখানে সপ্তর্ষিরা আবির্ভূত হয়েছেন। তো এরকম অনেক কিছু নবদ্বীপ ধামের মধ্যে রয়েছে। শিবজি গৌর কথা সপ্ত ঋষিদের মুখে শোনার জন্য তার ষাঁড় বাহনে আসতে দেরি হবে, তাই ব্রহ্মার কাছ থেকে তিনি নিলেন হাঁস, এই জন্য হংসবাহন শিব বলা হয়। আপনারা যাবেন, হংসবাহন শিবের কথা শুনেছেন সবাই, আমার তো সে হংসবাহন শিবের কাছে, সে কি বলে একটা ফুল আছে, ধুতরা ফুলের ফুল নাকি আকন্দ ফুল, ওটা আপনার মনস্কামনা চৈত্র মাসে যে মেলা হয় ওই সময় গিয়ে শিবের কাছে চড়লে ওই ফুলটা দিলে আপনার মনস্কামনা পবিত্র মনে যদি হয় সেটা ফলপ্রসূ হয়ে যায়। আমার মনে আছে আমাদের গুরুদেব ছিল জয়প্রতা স্বামী, যখন তিনি একটা অদ্ভুত জিনিস শিব থেকে প্রার্থনা ফুল দিয়ে সেটা তিনি লাভ করেছিলেন, বিশ্বাস করেছিলেন যে একদিন হবে এটা। সেটা কি না, নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপ পরিক্রমা করছিলেন জীব গোস্বামীকে নিয়ে, ষোড় গোস্বামীর অন্যতম, তো নবদ্বীপ পরিক্রমা করতে করতে অন্তদ্বীপে মায়াপুরে তিনি বললেন, ঘোষণা করেছিলেন নিত্যানন্দ প্রভু বলরাম, যে অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। গৌরাঙ্গের নিত্য সেবা বিকাশ ঘটবে, অদ্ভুত মন্দির এক প্রকাশ হবে। তো এই মায়াপুরে এখন অদ্ভুত মন্দির হচ্ছে সারা বিশ্বের মধ্যে। টিওভিপি, এখানে আমাদের বৈদিক তারামণ্ডল, যে মন্দির হচ্ছে কি সুন্দর সমস্ত সিস্টেম থাকবে। তো এই অদ্ভুত মন্দির নিত্যানন্দ প্রভু 500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তো আমাদের গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী, তার গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ অভয়চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী, তিনি তার শিষ্যদের বলেছিলেন, নিত্যানন্দ প্রভুর এই ভবিষ্যৎবাণী আমরা ইস্কন ভক্তরা এটি করব। যদি ইস্কন ভক্তরা এটা পরিপূর্ণ করতে পারেন, ভক্তিবিনোদ ঠাকুর অন্যান্য আচার্যরা তাদেরকে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে। তো সেজন্য সারা বিশ্বের মানুষ সম্মিলিত ভাবে যেন এই নবদ্বীপে, এই অন্তদ্বীপে, মায়াপুরে অন্তদ্বীপে, মায়াপুর গ্রামে যেন এই অদ্ভুত মন্দিরটি গঠিত হয়। আপনারা 100 টাকা, 50 টাকা, 10 টাকা একটা ইটের দিবেন, নিত্যানন্দ প্রভুর কৃপা পাবেন, প্রভুপাদ এটি বলেছেন। তো আমাদের গুরুদেব জয়প্রতাপ স্বামী এই মন্দির শুরু হওয়ার আগে, তিনি চৈত্র মাসে ওনার ব্যাস পূজা হয়, তো পরিক্রমা করতে করতে হংসবাহন শিবের কাছে গেলেন, মহিমা জানলেন, এইরকম হংসবাহন শিব বাসনা পূর্ণ করেন, যে ভক্ত যা চায়। তো তখন সেই আকন্দ ফুল নিয়ে তিনিও ভক্তদের সঙ্গে গেলেন, তো ফুল দিলেন মাথায়, কিন্তু ফুলটা ফুটল না, ফুটলে বাসনা পূর্ণ হবে, এটা ঠিক সত্য। তো ছিল জয়প্রতাপ স্বামী সাধারণ ব্যক্তি নন, তিনি ফুল দিলেন কেন ফুটল না, তিনি তো সঙ্গে সঙ্গে জিজ্ঞাস করলেন ভক্তদের, তোমাদের মধ্যে কেউ অপবিত্র আছো, আমাকে টাচ করেছ, আমাকে স্পর্শ করেছ, যার জন্য আমি ফুল দিলাম ফুটল না। তখন সব ভক্তরা বলা বলি লাগছে, তখন এক ভক্ত বলল, গুরু মহারাজ, আসার সময় আমি বিষ্ঠা সেখানে পড়েছিল, আমার পায়ে লেগে গেছিল, আর আপনার গায়ে আমি টাচ হয়ে গেছিলাম, স্পর্শ হয়ে গেছিল। তখন গুরু মহারাজ বললেন, ধন্যবাদ। তখন গুরুদেব আবার জল নিলেন, আচমন করলেন, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ করে আচমন করে আবার আকন্দ ফুল দিলেন, তখন শিবের মাথায় ওই ফুল ফুটে গেল। তো গুরুদেব বললেন, আমার মন অভিলাষ আজ এখানে পরিপূর্ণ হলো, অবশ্যই আমাদের এই নিত্যানন্দ প্রভু যে বলেছেন অদ্ভুত মন্দির এটি প্রকটিত হবে, রয়েছে, এই শিব তিনি আশীর্বাদ করছেন, উনি মহাজন, উনি আশীর্বাদ করছেন, এটা হবেই, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম তিনি বলেছেন এটা হবেই। অতএব প্রভুপাদ যে বলেছেন ইস্কন ভক্তরা করবে, তাই এটা সম্ভব হবে। কেন, প্রভুপাদ ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে বলেছিলেন, জয়প্রতাপা, আমি তোমাকে ভগবত রাজ্য এই মায়াপুর ধাম তোমাকে সমর্পণ করলাম, তার উন্নতি তুমি করবে, কিভাবে তার প্রসার সারা বিশ্বে লোকেরা আকৃষ্ট হয়ে আসবে সেটা তুমি তত্ত্বাবধানে সমগ্র বিশ্বর ভক্ত মানুষকে নিয়ে তুমি এটাকে গড়ে তুল, চেষ্টা করো। তো আজকে আপনারা দেখছেন মায়াপুরে কিভাবে গড়ে উঠছে মায়াপুর শ্রী চন্দ্রোদয় মন্দির, সেখানে মাঝখানে পঞ্চতত্ত্ব বড় বড় বিগ্রহ এখন আছেন, ওই মন্দিরে প্রতিষ্ঠা হবে, রাধা মাধব অষ্টসখী এবং গুরু পরম্পরা সেখানে ষোল গোস্বামী থাকবেন, আপনারা সেই কৃপা লাভ করতে পারবেন, আপনারাও সাহায্য করবেন, একটা ইটের দাম দিয়েও ওখানে গিয়ে আপনারা ওই অদ্ভুত মন্দিরের অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি, যার যেমন সার্থক আছে। তো সেই নবদ্বীপের মধ্যে যে অন্তদ্বীপ এবং সীমন্ত দ্বীপ, গুদ্রম দ্বীপ আমরা শুনলাম, এবং মধ্যদ্বীপ হচ্ছে স্মরণাক্ষ ভক্তি পাদপীঠ, আর কুলদ্বীপ যেটা নবদ্বীপ শহর, সেই নবদ্বীপ শহর যেখানে প্রাচীন মায়াপুর বলে ওটা আছে রামচন্দ্রপুর, পূর্ব থেকেই লেখা আছে কিন্তু অনেক আগে থেকে লেখা আছে রামচন্দ্রপুর, ওটা কুলদ্বীপের মধ্যে, ওটা অন্তদ্বীপ নয়, কুলদ্বীপের মধ্যে পাদসেবন, পাদন সেবন ভক্তিপীঠ হচ্ছে কুলদ্বীপ নবদ্বীপ শহর কিছু এলাকা নিয়ে। তারপরে ঋতুদ্বীপ যে আজকে আমরা এখানে রয়েছি, আপনারা রয়েছেন, এই ঋতুদ্বীপ হচ্ছে অর্চনাক্ষ। অর্চন মানে পূজা। তো এই অর্চনাক্ষ ভক্তির পাদপীঠ হচ্ছে এই সীমন্ত ঋতুদ্বীপ। এখানে সমস্ত ঋতুচক্র, ষড় ঋতু, যে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, তারপরে শীত, বসন্ত, তো এইভাবে এই ছয়টা ঋতু। তো এই ছয়টা ঋতু এই ঋতুদ্বীপে বিদ্যমান ছিল। তারা সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতেন গৌরাঙ্গের আবির্ভাবের কথা, কবে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবে, আমরা দর্শন করব, সেবা করব, ঋতু দিয়ে, বিভিন্ন ঋতুচক্র দিয়ে। তো বসন্ত ঋতুতে ফাল্গুন মাস গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ঋতু নাম কুসুমাকরম, ভগবান কৃষ্ণ গীতায় বললেন সমস্ত ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু, বসন্ত রাজ। তো সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। সেজন্য সব ঋতুচক্ররা, যে ষড় ঋতু, তার মধ্যে সবাই বসন্ত ঋতুকে প্রশংসা করছে, তুমি কত ভাগ্যবান, প্রভু তোমার ঋতুতেই আবির্ভূত হবেন বা হলেন, এরকম আমরা তাদের মহিমা গুণগান করছি। আর সেই ঋতুদ্বীপের মধ্যে সমুদ্র গড়, গঙ্গাসাগর অভিন্ন, গঙ্গাসাগরে মানুষ যাচ্ছে, এই যে সামনে আসছে গঙ্গাসাগর মেলা, তো এই সমুদ্র গড়ে বসবাস করলেই গঙ্গাসাগরের ফল লাভ হচ্ছে। সব সময় আপনারা গঙ্গাসাগরের ফল লাভ করছেন, বুঝতে পারছেন কত ভাগ্যবান আপনারা। তো এখানে সমুদ্র এসেছেন, এখানে গঙ্গা রয়েছেন, আর এখানকার রাজা ছিলেন সমুদ্র সেন। তো যখন দ্বাপর যুগে পঞ্চপাণ্ডব, তারা কি করছিলেন না, এই জগতে বিজয় করছিলেন, সবাই যে তাদের একছত্র সম্রাট হয়ে তারা ঘুরছিলেন, কর আদায় করছিলেন, এখানে ভীমসেন এসেছিলেন। তো ভীমসেন এখানে এসেছেন, এসে যুদ্ধ শুরু করে দিয়েছেন সমুদ্র সেন রাজার সাথে, কর দিতে হবে। তখন সমুদ্র সেন ভাবলেন, সমুদ্র সেন হচ্ছেন খুব ভালো ভগবানের কৃষ্ণের ভক্ত, আর ভীমও কৃষ্ণের ভক্ত, কিন্তু সমুদ্র সেন চিন্তা করলেন যে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের অত্যন্ত প্রিয়, পাণ্ডবরা যখনই বিপদে পড়ে আর ভগবান কৃষ্ণ তাদের কাছে গিয়ে হাজির হয়ে যান। আজ আমি, হে প্রভু, হে কৃষ্ণ, আমি আজ ভীমসেনের সাথে এমন যুদ্ধ করব, তুমি আমাকে জয় লাভ করাও, আমি ভীমকে যেন ভয় ভীতে তাকে ভীতি স্থাপন করাতে পারি, তুমি আমাকে সাহায্য করো, তাহলে তুমি ভীমের ডাকে তুমি এখানে আবির্ভূত হবে, আর তোমার দর্শন আমি লাভ করব। এই হচ্ছে অভিলাষ সমুদ্র সেন রাজার। তখন সমুদ্র সেন এমন ভাবে তীর ধনুক চালাতে শুরু করেছে, ভীমসেন এখন ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে গেছে। তখন ভক্ত যারা, তারা ভগবানের স্মরণ করেন, তো ভীম তখন এমন ভাবে ভগবানের স্মরণ করেছেন, তখন ভগবান কৃষ্ণ স্বয়ং সেখানে প্রকটিত হয়েছেন, ভীমকে অভয় দিলেন, তোমার কোনো ভয় নেই। তো সঙ্গে সঙ্গে সমুদ্র সেনও দর্শন করছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণচন্দ্র ভগবানকে, আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। ভীম তো দেখলেন, তারপরে দেখছেন সমুদ্র সেন এটুকু অভয় শুনলেন, তারপরে দেখছেন আর সমুদ্র সেন যুদ্ধ করছে না, কি ব্যাপার, সমুদ্র সেন যেন যুদ্ধ আর না করে কি প্রার্থনা সব করছে। ভীমসেন ভাবছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে বেটা, আমার এখনও ভয় পেয়ে গেছে, আমার শক্তিতে। তো ভীম এরকম ভেবে নিয়েছেন, কিন্তু সমুদ্র সেন আনন্দে বিভোর হয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, তুমি নবদ্বীপ ধামে কলিযুগে গৌরাঙ্গ রূপে এখানে আবির্ভূত হবে, তো দয়া করে আমায় তোমার সেই গৌরাঙ্গ রূপ দর্শন করাও। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেখানে গৌরাঙ্গ বর্ণ লাভ করলেন, গৌর বর্ণ হয়ে গেলেন, আর সেখানে পীতবসন পরিহিত, আজানু লম্বিত বাহু, এবং তার সপার্ষদ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Sabai bolun Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare এভাবে হরি নাম নৃত্য গীত সব সমুদ্র সেন দেখছেন মহাপ্রভু সপার্শ্বদে ভক্তবৃন্দ এবং তিনি আনন্দে বিভোর হয়ে গেছেন আবার সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে সেই সমুদ্র সেন একদম সে বিহল হয়ে অজ্ঞান হয়ে গেলেন তারপরে এমত অবস্থায় ভগবান গৌরাঙ্গদেব তাকে নিদ্রাচ্ছন্ন করে তুললেন এবং নিদ্রাচ্ছন্ন অবস্থায় আবার তিনি স্বপ্নে দেখছেন যে এখানে তিনি আবির্ভূত হবেন সম্পূর্ণভাবে সব লীলা হবে এই সব সমুদ্র সেন স্বপ্ন মধ্যে আবার দেখছেন তো এইভাবে এই জায়গা গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছেন এখানে হচ্ছে কি বলে চম্পাহাটি যেখানে চম্পা গাছের ফুল ছিল সত্যযুগে এখানে একজন ব্রাহ্মণ চম্পা ফুল দিয়ে ভগবানের কৃষ্ণের সেবা করতেন আর এখানে সেই ব্রাহ্মণকে কৃপা করার জন্য সে চম্পা ফুল দিয়ে যে পূজা করতেন তখন সঙ্গে সঙ্গে সেই চম্পা ফুলের বর্ণ রং কেমন গৌরাঙ্গ বর্ণ তো সেখানে যেহেতু চম্পা ফুল দিয়ে কৃষ্ণের সেবা করতেন সেই ব্রাহ্মণের সামনে গৌরাঙ্গ মহাপ্রভু পিতবর্ণ রূপে আবির্ভূত গৌরবর্ণ সেখানে আবির্ভূত হয়ে তাকেও কৃপা করেছিলেন এবং তাকেও সেও প্রেমে বিহল হয়ে তাকেও স্বপ্নে নিদ্রাচ্ছন্ন করিয়ে তাকে দেখিয়েছিলেন যে তুমি নবদ্বীপ ধামে কলিযুগে এখানে প্রকট হবে তো এভাবে এই নবদ্বীপ ধামের এই সমুদ্রগড়ের খুব সুন্দর লীলা সটে আমরা শুনলাম তো এখানে অর্চনাক্ষ ভক্তি ঋতুদ্বীপ এক একটা ভক্তির অঙ্গ এক একজন ভক্ত করে ভগবানের কাছে ফিরে গেছেন যেমন আমরা শুনছিলাম আত্মনিবেদন অন্তদ্বীপে আত্মনিবেদনের ক্ষেত্র আর এই অন্ত আত্মনিবেদন বলি মহারাজ করেছিলেন আর শ্রবণাক্ষ শ্রবণ করেছিলেন কে জানেন সুখদেব গোস্বামী শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামী কীর্তন করেছিলেন পরীক্ষিত মহারাজ ভাগবত কথা আর স্মরণাক্ষ ভক্তি কে বলতে পারেন প্রহ্লাদ মহারাজ স্মরণ করতেন ভগবানের নাম অস্ত্র শস্ত্র দিয়ে তার বাবা তাকে মারার চেষ্টা করছে আর তখন উনি মহামন্ত্র ভগবানের নাম স্মরণ করছেন সঙ্গে সঙ্গে সেই অস্ত্রগুলি পুষ্পের মতো হয়ে যাচ্ছে অস্ত্র আর আঘাত হচ্ছে না তার বাবা তাকে উত্তপ্ত আগুনের মধ্যে তৈল কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে আর সেখানে সেগুলি কি হচ্ছে শীতল মনে হচ্ছে জলে ফেলে দিচ্ছে সেখানে মনে হচ্ছে ডাঙ্গার মধ্যে আমি কোথায় রয়েছি তো এই হরিনাম স্মরণাক্ষ ভক্তি প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হয়েছেন দেখুন কোন কুলে আপনি জন্ম হবেন বিচার্য নয় ভগবানের আরাধনা করাটাই শ্রেষ্ঠ ভক্তি যে ভগবানের আরাধনা করবে সে হচ্ছে শ্রেষ্ঠ সে নিচ কুলে জন্ম হলেও শ্রেষ্ঠ প্রণম্য কিন্তু একজন গৃহত্যাগ করে সন্ন্যাস হয়ে গেছে কিন্তু হরিনাম করে না ভগবানের প্রসাদ খায় না গীতা ভাগবতের কথা আচরণ করে না নেশা করে হয়তো লাল কাপড় পরে তিলক পরে আছে অবৈধ ক্রীড়া করে সাধু কিন্তু ভগবানের নাম করে না প্রসাদ খায় না বহু সাধুর বেশ এরকম আছে তারা ভণ্ড প্রতারক ভগবানের কৃপা কোনোদিন পাবে না তো সেজন্য যে কেউ যে কোনো কুলে শিক্ষিত অশিক্ষিত যে কেউ ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারেন তাই প্রহ্লাদ মহারাজ তিনি স্মরণাক্ষ ভক্তি পাদসেবন কুলদ্বীপে এই যে নবদ্বীপ শহর সেখানে পাদসেবন ভক্তি পীঠ পাদসেবন লক্ষ্মী মাতা করেছিলেন বিষ্ণুর পাদসেবা লক্ষ্মী দেবী আর অর্চনাক্ষ ভক্তি বলি মহারাজ কি নাম অর্চনাক্ষ পৃথু মহারাজ অর্চন করেছিলেন পৃথু মহারাজ সারা বিশ্বের রাজা ছিলেন যার নাম অনুসারে পৃথিবী তাহলে দেখুন পৃথু মহারাজ অর্চন বন্দন করেছিলেন কে অক্রূর অক্রূর বন্দন করেছিলেন যখন কৃষ্ণকে নিয়ে আসছিলেন মথুরায় বৃন্দাবন থেকে, আর যমুনা নদীতে স্নান করতে গিয়ে তখন দেখছেন যমুনা নদীতেও সেই কৃষ্ণ বলরাম, আবার উপরে উঠে দেখছেন রথে কৃষ্ণ বলরাম। তখন অক্রূর বুঝতে পেরেছিল যে এই কংস যে শাস্তি দিচ্ছে, কত কষ্ট দিচ্ছে অসুর, তাহলে এই কৃষ্ণ বলরাম সাধারণ নন, স্বয়ং ভগবান। তখন বন্দনা করেছিল, প্রভু আমাদের রক্ষা করার জন্য আমি নিয়ে যাচ্ছি। দেখুন অক্রূর বন্দনা করলেন, দাস্য কে করেছিল? হনুমান। আর সখ্য অর্জুন। এভাবে নবদা ভক্তি। কিন্তু অম্বরীশ মহারাজ সারা বিশ্বের রাজা ছিলেন, গৃহস্থ সারা বিশ্বের রাজা, এই নবদা ভক্তি অঙ্গ যাজন করলেন, উনি অজুহাত দেননি। আমরা অজুহাত দিই না, আমার চার পাঁচটা ছেলে মেয়ে, আমার ব্যবসা আছে, কখন আমি হরে কৃষ্ণ করব। কিন্তু অম্বরীশ মহারাজ সারা বিশ্বকে দেখতেন, আর তিনি প্রতিদিন এই নবদা ভক্তি করতেন। মন্দির ছিল, ব্রাহ্মণ রেখে তিনি পূজা করতেন না, তিনি চাকরানি রেখে মন্দির মার্জন করতেন না, তিনি নিজে তন মন্দির মার্জনা দিশু করৌ দুই হাত দিয়ে মন্দির মার্জন করতেন। ভক্তির অঙ্গ এইগুলি। আমরা হাত দিয়ে যখন ভগবানের পাদ সেবা, ভগবানের জন্য রান্না, ভগবানের জন্য লাঙ্গল, ভগবানের জন্য করবো, এই হাত দিয়ে যা কিছু হাত দিয়ে আপনি ভগবানের উদ্দেশ্যে করবেন ওটা ভক্তি। এই কান দিয়ে যখন কৃষ্ণের কথা শুনবেন সেটা ভক্তি। তাই অম্বরীশ মহারাজ এমন একজন ভক্ত ছিলেন, সারা বিশ্বের রাজা গৃহস্থ, কিন্তু উনি সারা বিশ্বকে পরিচালনা করার সঙ্গে সঙ্গে এই নবদা ভক্তি করতে যদি যোগ্য বিবেচিত হন, তাহলে আমরা কেন অজুহাত দিব? আমরা আসলে নিজের পায়ে কুরুল মারতে চাই, অজুহাতটা দিলে পায়ে কুরুল মারছ, তার মানে আবার জন্ম মৃত্যু চক্রে যাচ্ছ। এই তো জন্ম মৃত্যু চক্রে কিভাবে কষ্ট পাচ্ছি, কত এই যে করোনা এলো সবাই সন্ত্রস্ত, নানা রোগ এলো সন্ত্রস্ত, কত হাইজাক করবে কিছু ছেলে মেয়েদের, কেউ নিয়ে চলে যাবে, পণবন্দি করবে, কেউ দুষ্কৃতকারী এসে শুট করে দিবে, রাজনৈতিক কোনো দল এসে শুট করে দিবে, কোন রকম বিপদ রয়েছে এই জগতে, এখানে কেউ আশ্রয়দাতা নেই। সেজন্য ভাগবত বলে সমাশ্রিত যে পদ পল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে ভবাম বুধির বৎস পদং পরং পদং 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 যদ বিপদং নতেষাম। প্রতি পদে পদে বিপদ এই জগৎ। কেউ কি করুণা চেয়েছিল? রাস্তায় হাঁটতে গিয়ে একটা পায়ের কাছে আরেকটা বিপদ, হুচট খেয়ে চিটপটাং। আপনি জানেন না, আপনি জানেন যে না না আমি যাচ্ছি ছেলে মেয়ের জন্য বাজার করতে, কিন্তু রাস্তায় আপনি চিটপটাং হুচট খেয়েই পড়ে গেছেন, কেউ শুট করে দিয়েছে। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়, এটাকে সুখালয় করা বুদ্ধিমানের মানুষের কাজ নয়। সুখ পাবেন না এখানে, আপনি যতই এসি ঘরে থাকুন, ভালো সুন্দর স্ত্রী বিয়ে করুন, ভালো বিল্ডিং বানান, দালান বাড়ি, কোটিপতির মালিক হতে পারেন। জিজ্ঞাসা করুন কোটিপতি মানুষকে, দশতলা বিল্ডিং রয়েছে, সুখে নেই, ঘুমাতে পারে না, ঘুম হয় না, খেতে পারে না, গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার, নো অ্যান্সার, তাহলে আপনার কোটি টাকা থাকার কি মূল্য হলো? খেতেই পারেন না, ভিকারি তো খেতে পারে না, আপনিও খেতে পাচ্ছেন না। অনেক লোক বলে আমাদের টাকা হলে আমরা খুব সুখী হব, সবাই টাকার জন্য চিন্তা করে। ঠিক আছে, আপনারা কত কোটি টাকা চান আমরা দিব ইসকন থেকে, বলুন কত কোটি টাকা চান দিব? সত্যি কথা বলছি, কিন্তু কোনো বৃষ্টি থাকবে না, হাওয়া থাকবে না, জল থাকবে না, এই কোনো কিছু থাকবে না, কিন্তু কোটি কোটি টাকা আপনাদেরকে দেওয়া হবে। বাজারে গিয়ে কোটি টাকা নিয়ে এসো চাল ডাল পাবেন? কাগজ টাকা, যদি বৃষ্টি না হয় চাষ কাজ হবে না। কোটি কোটি টাকা দিয়ে আপনি বৃষ্টি নিতে পারেন না, কোটি কোটি টাকা দিয়ে আপনি হাওয়া নিতে পারেন না, পারবেন? পারবেন না। তাহলে মূর্খ হওয়া উচিত না, আমরা সবাই মূর্খ, স্কুল কলেজ ডিগ্রি, কিন্তু মূর্খতে পরিণত, গাধায় পরিণত। তো সেজন্য জানুন টাকাটাই সব নয়, টাকা লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণের সেবার জন্য টাকা থাকতে হবে, লক্ষ্মীর সেবার জন্য। কিন্তু রাবণ হবেন না, রাবণ সীতা লক্ষ্মীকে চুরি করে নিয়ে গিয়েছিল, সবংশে লঙ্কা পুরী সহ সোনার লঙ্কা ধ্বংস হয়ে গেল, অহংকার হয়ে গেলে, কেন আমার এই টাকা আমার ভাবছি, লক্ষ্মী আমার ভাবছে, রাবণ হয়ে যাবেন না। তো এখানে জগতে মানুষ সবাই ভাবছে এটা আমার, আজ আপনার আছে কালকে আপনি ভিখারি হয়ে যাবেন। জগতে কত দেখছি, আজকে সকালে বলছিলাম, সকালে গুরু পূজার পরে ভাগবত কথায় প্রহ্লাদ মহারাজ অসুর হিরণ্যকশিপুর পুত্র, আর এই হিরণ্যকশিপু শশগরা পৃথিবী কেন, স্বর্গমর্ত পাতালের রাজা, এক ছত্র সম্রাট, দেবতাদের পর্যন্ত করায়ত করেছে। ইন্দ্রকে বলে বৃষ্টি দাও, ইন্দ্রকে বৃষ্টি দিতে বাধ্য। পবনদেবকে বলে পবন দাও, পবন দিতে বাধ্য। এমন রাজা আমাদের আছে? কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী আছে? ইন্দ্রদেবকে হাতে নিয়ে আসে বলবে বৃষ্টি দাও, পবনদেবকে বলবে আর যখন ভোট দাও আমরা তোমাদের রক্ষা করব, যখন ঝড় তুফান আসে বলে তোমরা সবাই সাবধান হয়ে যাও। ঝড় তুফান সাইক্লোন আসছে, আইলা সুনামি আসছে, তোমরা সবাই সাবধান হয়ে যাও, কেউ রক্ষাকর্তা নয়। কিন্তু হিরণ্যকশিপু এমন রাজা ছিল, আর সে পবনদেবকে বলবে এখন পবন বহা দরকার নেই, বন্ধ হয়ে যাবে, সব দেবতাদেরকে করায়ত্ত করতে পেরেছিল। ওই রকম রাজা হিরণ্যকশিপু, এক ছত্র সম্রাট, গাধা বলে এসব বলে, গাধার বুদ্ধি থাকে না, তাই তারা বলে আমি এটা করে দিব সেটা করে দিব। বৃষ্টি না হলে কোথা থেকে আপনি পাবেন, চাষবাস না হলে আপনি কোথা থেকে খাওয়াবেন, চাল ডাল কোথা থেকে আনবেন, সব ভগবানের সম্পত্তি চুরি করে পরধনে পুদ্দারি করে রাজা হয়ে গেছে। আর ভগবানকে আমরা স্বীকার করি না, আর সমাজের লোকদেরকে ভগবানের শিক্ষা দেওয়ার, রাজার কর্তব্য শিক্ষা দেওয়া যে ভগবান মূল আশ্রয়দাতা, তার চরণে আত্মসমর্পণ কর, এটা হচ্ছে রাজার কর্তব্য। তো সেই রাজা, তাকে নরপতি বলা হয়, ভগবানের প্রতিনিধি তিনি। তো সেজন্য অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, পৃথু মহারাজ, তাদের চরণে আমাদের আত্মসমর্পণ করা উচিত, তাদের শিক্ষা সমাজের লোকেদের গ্রহণ করা উচিত, রাজাদের গ্রহণ করা উচিত। সমস্ত রাজনৈতিক নেতা, আপনারা দলে দলে ভোট নিচ্ছেন আর সবাইকে মারামারি করে সমাজের অশান্তি বিঘ্নিত করছেন, তো এটা কি রাজনীতি? সমাজের শান্তি প্রতিষ্ঠা করুন। শান্তি প্রতিষ্ঠা রাজনীতি দ্বারা হতে পারে না, বৈজ্ঞানিক উন্নতি দ্বারা হতে পারে না, কোটি কোটি টাকা দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আপনার কোটি কোটি টাকা তো রয়েছে অনেক লোকের, হিরণ্যকশিপু শশগরা পৃথিবীর এমনকি স্বর্গমর্ত পাতালের রাজা ছিল, কিন্তু সবসময় অশান্তি কোথা থেকে ছিল? তার নিজের পুত্রকে কন্ট্রোল করতে পারছিল না, সব দেবতাদের করায়ত্ত করেছে, 5 বছরের ছেলে তাকে ভয় পাচ্ছে, তাকে মারার চেষ্টা করছে, 5 বছরের ছেলে প্রহ্লাদ তাকে মারতে যাচ্ছে, মেরে ফেলো ও বিষ্ণুর ভক্ত, কেন? বিষ্ণু সব দেন, প্রহ্লাদ প্রচার করছে, প্রহ্লাদ প্রচার করছে বিষ্ণুর সব, কিন্তু বাবা চাইছে আমার সব, আমি ভগবান। এই পার্থক্য, যেমন বর্তমান সমাজের রাজারা, সমাজের নেতারা, সমাজের শিক্ষিত লোকেরা, বৈজ্ঞানিকরা বলছে এটা আমার, মূর্খ। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু না থাকলে এই মোবাইলও তৈরি হবে না, গাড়ি তৈরি হবে না, প্যান্ডেলও তৈরি হবে না, কিছু তৈরি হবে না। কার সম্পত্তি? গীতায় কৃষ্ণ বলেন আমার, এই প্রকৃতি আমার, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়েতে সচরাচরম, আমার অধ্যক্ষতায় কাজ করছে। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ কেউ কিছু করতে পারলো না, আর প্রহ্লাদ মহারাজ শাস্তি দিতে যাচ্ছে, বৈষ্ণব অপরাধ হয়ে গেল, তাই স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। মানতে চাইল না, যে ভগবান বলে কিছু নেই, অলিক সব, আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, কিন্তু হিরণ্যকশিপু বলল না না, আমি একমাত্র ভগবান। তো প্রহ্লাদ মহারাজ তিনি শিক্ষা দিলেন তার বাবাকে, যে ভগবানের নাম কি জপ, কীর্তন, স্মরণ, শ্রবণ, কীর্তন, স্মরণ, এই যে নবদা ভক্তি বাবা তুমি করো, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা জগতে। তার বাবা প্রশ্ন করেছিল প্রহ্লাদ মহারাজকে, কুলে নিয়ে গুরুকুল থেকে ছেলে এসেছে, বসিয়ে জিজ্ঞাস করছে, প্রহ্লাদ বললো আমার বাচ্চা রাজপুত্র, মাথায় হাত দিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, আনন্দে ভাবছে, গুরুকুল থেকে আমার ছেলে এসেছে, কিছু আমাকে ভালো কথা বলবে। তখন জিজ্ঞাস করছে, বলো তো তুমি মনে করো কি, যা স্কুলে শিখিয়ে এসেছ সব থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি তুমি মনে করো, সেটা বলো। তোমার স্কুল থেকে শিখে এসছো, গুরুকুল থেকে। তো প্রহ্লাদ মহারাজ প্রথম একবার বললেন যে বনে গিয়ে ভগবানের নাম জপ কীর্তন করা, এই জড় জগতে এটা অনিত্য বস্তু, তো এখানে অন্ধকূপে মানুষ থাকে, আর অন্ধকূপে পড়ে গেলে বৃশ্চিক দংশনে যেমন কষ্ট হয়, ঠিক জলশূন্য কূপের পড়ে থাকার মতো এই সংসার, মানুষ জানে না। তাই বৃন্দাবনে ভগবানের নাম জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই জ্ঞান আমি স্কুল থেকে শিখেছি, গুরুকুল থেকে। তো বাবা ভাবলো এ তো বাচ্চা, 5 বছর বয়স, এর কিছু বুদ্ধি নেই, এসব শিক্ষকদের ভুল। ষণ্ড অমর ক তাদেরকে ডেকেছে, আরে তোরা মাস্টার মহাশয় না আমার ছেলের, তোদের কি শিক্ষা দিতে বলেছিলাম? সাম দাম এই সমস্ত রাজদণ্ড রাজবিদ্যা শিক্ষা দিতে বলেছিলাম, এসব কি বলছে? আমার ভাইকে মেরেছিল বিষ্ণু, তার ভক্তির কথা আমাকে শিক্ষা দিচ্ছে আমার ছেলে, এ তো ছোট বাচ্চা, এ জানে না, অবুজ, তোরা মাস্টাররা দায়ী। তখন ষণ্ড অমরক শিক্ষক বলছে, না না হিরণ্যকশিপু রাজন, আমরা তো শিখাইনি, এ তো সব এমনি এমনি কার কোথা থেকে বলছে, আমরা জানি না। বলো তোরা জানিস না? বলল না। ঠিক আছে এবার আমি পাহারাদার পাঠিয়ে দিচ্ছি। তখন অনেক অসুর গার্ড পাঠিয়ে দিল স্কুলে, যাতে কেউ না ঢুকতে পারে সাধু। যেমন আমরা স্কুলে প্রিচিং করতে যাই, কোথাও শিক্ষা কেটে দিয়েছে, কোথাও মারছে, না না স্কুলে ঢুকা যাবে না, হরে কৃষ্ণ চলবে না, কিন্তু ভক্তরা প্রচার করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পার্লামেন্টে, লন্ডনের পার্লামেন্টে। আমাদের ইস্কনের অন্যতম গুরু রাধানাথ স্বামী, তার মধ্যে গিয়ে তাদেরকে হরি কথা বলছেন। দেখুন এ হচ্ছে সারা বিশ্বে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রচারক প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি শিক্ষা দিয়েছেন। তাই ভক্তরা গিয়ে সর্বত্র মার খেলেও তারা প্রচার করছে, প্রহ্লাদ মহারাজকে শাস্তি দিলেও প্রহ্লাদ মহারাজ ছাড়েননি বিষ্ণু নাম। গীতা ভাগবতের কথা সার শিক্ষা সব দিয়েছেন। তখন সঙ্গে সঙ্গে গার্ড টার সব চলে গেল, পরে আবার শিক্ষা, আবার কিছুদিন পরে ফিরে এসেছে। তো প্রহ্লাদ মহারাজ আবার এসেছেন, আবার কুলে নিয়ে আদর করছে দ্বিতীয়বারে। এবারে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, বাবা রাজপুত্র তুমি আমার, বলো তো সর্বশ্রেষ্ঠ শিক্ষা গুরুকুল থেকে তুমি কি শিখে এসেছ? তুমি যা শিখেছ তার মধ্যে শ্রেষ্ঠ, তো এটা বলার উদ্দেশ্য কি? হিরণ্যকশিপু বলছে, এমন কায়দা, রাজা মানে খুব চতুর, প্রথমেও বলেছিল যে তুমি গুরুকুলে যা সব শিক্ষা করেছ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আলাদা একটা কোনো প্রশ্ন করতে পারতো হিরণ্যকশিপু, কেন করলো না? না ওখানে তো রাজ মন্ত্রীবর্গরা সব রয়েছে, না অন্যান্য সমস্ত সৈনিকরা বা মন্ত্রী তন্ত্রী সব রয়েছে, যদি রাজপুত্র প্রহ্লাদ কিছু উত্তর প্রশ্ন করলো আর উত্তর যদি না দিতে পারে তাহলে রাজ সম্মানটা হানি হয়ে যাবে। তাই জন্য চালাক কত দেখুন, তুমি যা শিখেছ তার মধ্যে বলো। তাই প্রহ্লাদ মহারাজ প্রথমে তো বললেন এটা, দ্বিতীয়বারে কি বললেন? ওইটা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম দাস্যং বন্দনম সক্ষম আত্ম নিবেদনম, এই যে নবদা ভক্তি, এটাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ বিদ্যা, সর্বসার শিক্ষা আমি করেছি বিষ্ণুর চরণে, এটি আমাদের করণীয়। তাই এই নবদ্বীপ ধাম এই নবদা ভক্তির পেট স্বরূপ, তাই আমরা কত ভাগ্যবান। তাই প্রহ্লাদ মহারাজ যখন এই কথা বললেন, হিরণ্যকশিপু তখন কিন্তু রেগে গেল, তুলে কুলাঙ্গার পুত্র বলে ছুড়ে ফেলে দিল একদম, বলে আমি তো গার্ড দিয়েছিলাম, ভেবেছিলাম এই মাস্টাররা শিখিয়েছে, এখন বেটা নিজে নিজে বলছে, বলছে না না তোমাকে যেমন কেউ মতি দিয়েছে আমাকেও সেরকম মতি দিয়েছে, ভগবান নারদ মুনির কৃপায় মায়ের পেট থেকে এই প্রহ্লাদ মহারাজ শিখিয়ে এসেছে। মায়ের পেটে সবাই শিখে। আজকাল গোটে একটা বাচ্চাকে যখন দেখাবেন মোবাইল টিপতে, দেখবেন ওর নাম্বারটা টিপে ওই ছেলের কারোর সাথে লাগিয়ে দিচ্ছে, কি করে? মায়ের পেটে শিখে গেছে। টিভির চ্যানেলটা বুড়ো দাদুরা জানে না, দাদু দেখতে চাইছে, নাতি ছোট্ট নাতি গিয়ে টিপে দিয়ে, দাদু এটা দেখবে? হ্যাঁ, কেন না, মায়ের কুলে মা টিপে টিপে দেখেছে, মায়ের কুলে দেখে টিপে দিচ্ছে। এটা প্রমাণ বর্তমান আমেরিকার বিভিন্ন দেশের সরকার তারা দেখছে, বৈজ্ঞানিকরা যে মায়ের পেটে বাচ্চা কি শিখে। আর ভাগবতে হাজার হাজার বছর আগে সব বলা আছে, বাচ্চা মা থেকে সব শিখছে পেটে থেকে। তাহলে দেখুন, হ্যাঁ, হিরণ্যকশিপু যখন তপস্যায় চলে গেছিল আর এই কয়াদুর গর্ভে এই প্রহ্লাদ এসেছিল, ইন্দ্র চুরি করে নিয়ে গেছিল আর নারদমুনি বাধা দিয়ে তার আশ্রমে রেখে ভাগবতের শিক্ষা দিয়েছিলেন, তাই সেই প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে সব শিখে এসছে, তাই সেখানে তাকে কেউ শিখায়নি। বলছে তোমার গুরু থেকে যা শিখেছ, তো প্রহ্লাদ মহারাজ তার গুরু নারদমুনিকে গ্রহণ করেছিলেন, তাই সেগুলি বললেন, ভাগবতের কথা বললেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা বললেন। তো এই হচ্ছে মায়ের গর্ভে যেন আমরা সৎ পুত্র উৎপন্ন করি, নাহলে ওই মদ খেয়ে এসে বাবা মাকে গালি দিবে, অশ্লীল ভাষায় পিটাবে, ধরে খুন করে দিবে, বালিশ চাপা দিয়ে মেরে দিবে, কত কিছু আমরা দেখছি। ওই রকম পুত্র উৎপন্নের জন্য এই মনুষ্য জন্ম নয়, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, সৎ পুত্র পাওয়ার জন্য, এরকম খারাপ পুত্র জন্য না। আজকাল কেন সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে বলুন? আমরা সবাই যে পুত্র এসেছি, আমরা সৎ পুত্র হয়ে আসিনি, আমরা সব যুদ্ধ বিদ্যা করার পুত্র, খারাপ কনসাসনেস আমাদের গর্ভ থেকে হয়ে গেছে। আমরা সব সিনেমা দেখছি, সিনেমা আর্টিস্টরা খারাপ চরিত্র, এখন আমাদের চরিত্র খারাপ কেন? এ দুদিন পরেই ছেলে মেয়ে লাইন দিয়ে হাতে ধরা ধরি, আগে তো স্বামী আগে চলবে, স্ত্রী পিছে পিছে চলবে, এখন তা নেই, সব পরিবর্তন। পরিবর্তন হবে নাটক মনে হচ্ছে নাকি? কি হবে আমি জানি না, শুনছিলাম পরিবর্তন কি নাটক। তো সেজন্য আপনারা একটা শুনুন, কিভাবে বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখাচ্ছে, একটা ঘটনা বলছি। তো এক সময় একটা মা তার ছেলে জন্ম দিয়েছে, তো ছেলে জন্ম দেওয়ার পরে একটু বড় হয়েছে, বাচ্চাটা খুব কান্না করে, বাড়িতে আছে, কান্না থামায় না। তো ডাক্তাররা বিদেশে এরকম ডাক্তারদের কাছে রেখে দেয়, তো ওরা পরীক্ষা টিরীক্ষা করে দেখছে যে কোনো রোগ নেই, কিন্তু কেন কান্না করছে তারা বুঝতে পারছে না। তখন বাড়িতে নিয়ে এসেছে মায়ের কাছে, তো মাকে জিজ্ঞাস করছে ডাক্তাররা, আচ্ছা আপনার বাচ্চা যখন বাড়িতে থাকে কখনো কি কান্না বন্ধ করে না? বলে হ্যাঁ। কখন? না টিভি দেখলে, টিভি দেখলে। তখন বলল তাহলে আপনারা টিভিটা, আপনি টিভিটা খুলুন, ডাক্তাররা বলল। তখন টিভি খুলেছে, কান্না বন্ধ হচ্ছে না, তখন কান্না করছে খুব জোরে একদম ডাক্তারদের সামনে। তো বাচ্চাটা আর কান্না বন্ধ হচ্ছে না, বললে আপনি বললেন মা টিভি দেখলে ছেলে কান্না বন্ধ হয়, কয়ে কান্না বন্ধ হচ্ছে না? তখন মাতাজিরা একটু লজ্জা পেয়ে গেছে, তো বলছে না অন্য একটা চ্যানেল আছে, বলছে ওই চ্যানেলটা খুলুন, আমরা দেখতে চাই, বিজ্ঞান ভিত্তিক আমরা প্র্যাকটিক্যাল হতে চাই। তখন ওই চ্যানেলটা খুলেছে, সব থেকে নোংরা ছবি, যা অশ্লীল, যা ভদ্র সমাজ, প্রকৃত মনুষ্য সমাজ ওটা দেখে না, তো ওই রকম ছবি সব দেখছে। তখন বাচ্চা কান্না সব বন্ধ হয়ে গেছে। তখন ডাক্তার বুঝলো মার গর্ভে থেকে বাচ্চা সব শিখে। তাহলে দেখুন ওই বাচ্চা কি হবে, দুদিন পরে বড় হয়ে কলেজে যাবে, কি করবে? ওই সব নটর নটর করবে, হ্যাঁ নটর পটর। তো সেই জন্য আপনারা ভদ্র গৃহস্থ হন, গৃহস্থ আশ্রম করুন, আদর্শ শ্রম করুন, প্রকৃত পুত্র সন্তান উৎপন্ন করুন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে। গীতা ভাগবত পড়ুন, হরিনাম করুন, প্রসাদ সেবা করুন। এই যে প্রহ্লাদ অসুরের পুত্র কি করে হয়ে গেল জানেন? শাস্ত্রে রয়েছে, যখন হিরণ্যকশিপু কয়াদুর সাথে মিলন করতে যায়, তখন সে জুড়ে জুড়ে, যেহেতু তার শত্রু ছিল বিষ্ণু, তাই সে বিষ্ণু বিষ্ণু বলে চিৎকার করতে করতে কয়াদুর সাথে মিলিত হয়েছে। আর কয়াদু তো এমনি ভক্ত ছিল, সত্যি নারী বিষ্ণু ভক্ত, ঋষির কন্যা ছিল এই কয়াদু। আর হিরণ্যকশিপু সুন্দর দেখে জোর করে নিয়ে এসেছিল, কিন্তু কয়াদুর কথা ছিল যে তোমাকে হরিনাম করতে হবে আমার পুত্র চাইলে। তো তখন সে বিষ্ণু বিষ্ণু, তোমার শত্রু হলেও তুমি বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করো। তখন এই হিরণ্যকশিপু বিষ্ণু বিষ্ণু জোরে জোরে চিৎকার করতে করতে আর এই কয়াদুর গর্ভে বীজ বপন করেছে, তাই ওই পুত্র প্রহ্লাদ। তাই নারদমুনি জানতে পেরেছিলেন এই গর্ভে ভক্ত রয়েছে, আর তাকে ভাগবত শিখিয়ে দিলেন, হ্যাঁ, এবং সেই ভাগবতের কথা অসুরকে বলছে। দেখুন তো সেই জন্য আপনারা প্রকৃত মানুষ হন, ভদ্র হন, তাহলে ভক্ত হবেন। ভদ্র না হলে ভক্ত হয় না। ভদ্র সমাজ কেমন? মদ খাবে না। ভদ্র সমাজ মদ খাবে না। মদ খেলে তো বিক্ষোভ হয়, আপনি ছেলে মেয়েকে মা বাবাকে অশ্লীল গালি দিবেন। আমি গিয়েছিলাম নদিয়া জেলার করিমপুর মহিষবাথান, ওখানে একটা জায়গা আছে, তারপরে কি জায়গা একটা সারথী তার পূর্বে, তো এখানে একটা বাড়িতে ছিলাম, রাত্রি ১২টার সময় ওখানে চিৎকার চেঁচামেচি, কি হলো, সব লোক দৌড়াচ্ছে ওই বাড়িতে, দেখছে ছেলে মদ খেয়ে এসে মাকে এমন পিটিয়েছে, হাত পা সব ভেঙে দিয়েছে, মদের বিক্ষোভ। গিয়েছিলাম কাঁচড়াপাড়া, ভাটপাড়া কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা নৈহাটি কাছে, ওখানে একটা সরকারি বড় অফিসার, ব্রাহ্মণ পরিবার, ওই ব্রাহ্মণ পরিবারে ভক্ত ইস্কনের রয়েছে, তার পাশে বংশ, গরমকাল আমি শুয়েছি, প্রোগ্রাম করে ঠিক রাত্রে, অনেক রাত্রে, আর জানলা খোলা আছে, ওই বাড়ির জানলা খোলা আছে, কিন্তু লাইট জ্বলে, সঙ্গে সঙ্গে ছেলে বৌমা তারপরে মেয়ে সবাইকে পিটাচ্ছে, এসে ছেলে স্ত্রী সবাইকে পিটাচ্ছে, চিৎকার করছে। তখন আমার ঘুম ভেঙেছে, আমি ডাকলাম, কি হলো, ওখানে ডাকাত পড়েছে নাকি, এত এলো থেপড়ে পিটানি, ডাকাত পড়ে গেল নাকি? বলছে না না, ওই বাড়িটা আমাদের বংশের, এটা বড় সরকারি অফিসার, মদ খায় এরকম করে, আর কে বলবো, আমাদের মাথাটা গেছে সম্পূর্ণ। তাহলে দেখুন, আর মদের এখন আড্ডাখানা হচ্ছে সরকারি সূত্রে, তার মানে আপনারা কিসে আসক্ত, সরকার বুঝে আছে মদ দিলে ব্যাস ভুলে যাবে সব, তো সেই জন্য মদ খেয়ে ভুলে যাবেন না, নিজের জ্ঞান মনুষ্যত্ব বোধ, মনু আমাদের পিতা, তাই মনুষ্য সমাজ, মনু থেকে মনুষ্য, মনুসংহিতা রয়েছে, তো মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্ব বোধ, আপনারাই ভদ্র ব্যক্তি বলেন নিজেকে পোশাক আশাকে, আর বলেন ছেলে মেয়েদের, একটা আপনার ছেলে অন্য মেয়েকে নিয়ে এলো, অন্য কোনো গরিব মেয়ে দেখতে সুন্দর না, তখন বলে তোর একটু মনুষ্যত্ব বোধ নেই, আমার বংশে এরকম একটা মেয়েকে নিয়ে এলি, তখন আপনি বলছেন ছেলেকে মনুষ্যত্ব বোধ, তার মানে অবৈধ ক্রীড়া করা মনুষ্যত্ব বাহিরে, আপনি বলছেন অথচ আপনি করছেন, ছেলেকে বলে দিচ্ছেন, আর সমাজের লোক এটা করছে, তাহলে আমাদের মনুষ্যত্ব বোধটা কোথায়? মদের বিক্ষোভটা মনুষ্যত্ব বোধ নয়, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, সিগারেট খাওয়া লেখা আছে, স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, তারা মানুষ লেখা আছে, স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, আপনি স্কুল কলেজে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি ডক্টরেট করেছেন, জ্ঞানী গুণী, এখন তো সব মূর্খ বানানো হচ্ছে, যাতে এগুলি বুঝতে না পারে, তাহলে ব্যবসাটা ভালো চলবে সরকারের, সেই জন্য আপনারা মূর্খ হবেন না। নবদ্বীপবাসী, সমুদ্রগড়বাসী, সমুদ্রসেন রাজা এখানে এসেছেন, কৃষ্ণ এসেছেন, ভক্তি জীবন শিক্ষা করুন, এখানে নামহট সংঘ, ছাত্র সমাজ, কত কিছু গীতার শিক্ষা এই নামহটের মাধ্যমে সব আছে, নামহটের মধ্যে গীতা শিখানো যায়, নামহটের মধ্যে যুবকদেরকে শিখানো হবে, নামহটের মধ্যে গ্রন্থ বিতরণ হবে, সব শিক্ষা নামহটের মধ্যেই আছে, আলাদা কিছু করতে হবে না, আলাদা গ্রুপ বানাতে হয় না, কিন্তু আলাদা কেউ ছেলেরা চাইছে সে হতে পারে, কিন্তু নামহটের ভিতরেও আপনি করতে পারবেন, আপনাকে আলাদা কিছু করতে হবে না। তো ইস্কনে এই নামহট গ্রুপ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, কোনো চিন্তা নেই। তো সেজন্য আমি অনুরোধ করব, সমুদ্রগড় অধিবাসী, আপনাদের চরণের ভিক্ষা চাইব, এই নবদা ভক্তি করুন, হ্যাঁ, বন্দনাক্ষ জনুদ্বীপ, হ্যাঁ, এবং দাস্য মুদন্দ্রম দ্বীপ, আর সখ্য হচ্ছে রুদ্রদ্বীপ, এই নবদা ভক্তি আপনারা অভ্যাস করতে আসুন, তার মধ্যে পাঁচটা আরও শ্রেষ্ঠ, ভাগবত কথা শ্রবণ দৈনিক ছেলে মেয়েদের নিয়ে করুন, সাধুসঙ্গ করুন, নাম সংকীর্তন করুন, শ্রদ্ধায় ভগবানের বিগ্রহের ফুল ধূপ ধূনা পুষ্পদিন অর্চন, এরকমভাবে ধামবাস করুন, এই পাঁচটা নবদা ভক্তি থেকে আরও শ্রেষ্ঠ পঞ্চ অঙ্গ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, অনেক কিছু পাচ্ছেন না, নাম সংকীর্তন হচ্ছে আরও সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই দুর্লভ মনুষ্য জীবনকে যদি সার্থক করতে হয় তাহলে কি করবেন, ভগবানের নাম কীর্তন জপ এসব করুন। তো একটা সুন্দর ভাগবতের শ্লোক আছে, বলছি ভাগবতে দ্বাদশ স্কন্ধে চতুর্থ অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক, এখানে ভাগবতে বলা আছে, সংসার সিন্ধু অতি দুস্তরম উতি তীর্য ন্যার্ণ্য প্রভু ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনন্তরেণ পুংসো ভবত বিধা দুঃখ বার্তিতস্য। খুব সুন্দর কথা বর্ণনা করছেন, যে মানুষ অগণিত দুঃখের আগুনে, এখানে অগণিত দুঃখের আগুনে আমরা জর্জরিত, যিনি এই জড় অস্তিত্বের দূরতিক্রম্য সাগরকে অতিক্রম করতে আগ্রহী, যদি অগণিত আগুনে উত্তপ্ত হচ্ছি সংসার দাবানলে, আর যদি জড় অস্তিত্বের দূরতিক্রম্য সাগর সংসার সমুদ্রকে অতিক্রম হতে চান, আগ্রহী যদি হন সত্যিকারে মনুষ্য জীবনে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের লীলা কথার দিব্য রসের প্রতি ভক্তি অনুশীলন ছাড়া অন্য কোনো উপযুক্ত নৌকা নেই। এই জগৎ থেকে আপনি মুক্ত হতে পারেন না। আপনার লেখা আছে বিদ্যালয়, ওখানে কি পাওয়া যাবে, বিদ্যা। লেখা আছে মদিরালয়, কি পাওয়া যাবে, মদ। লেখা আছে বেশ্যালয়, কি পাওয়া যাবে, বেশ্যা। লেখা আছে দুঃখালয়, কি পাওয়া যাবে, দুঃখ। তো গীতায় কৃষ্ণ বললেন দুঃখালয়ম এই জগৎ। তো দুঃখের আলোয় আপনি সুন্দরী স্ত্রী পেয়ে সুখালয় করতে পারেন না, কোটি টাকা পেয়ে সুখের আলোয় করতে পারেন না, প্রধানমন্ত্রী হয়ে সুখের আলোয় করতে পারেন না, রাষ্ট্রপতি হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে, পিএইচডি ডক্টরেট ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হয়ে, বিরাট বিল্ডিং বানিয়ে আপনি সুখালয় করতে পারেন না। মূর্খরা এটা ভাবতে পারে, যাদের জ্ঞান নেই তারা ভাবতে পারে এটা আমি সুখালয় করছি। মানে মদের বিক্ষোপের লোক যেমন বুঝতে পারে না, আমার একটা দাদা ছিল, তো সেই দাদা জেঠুর ছেলে, ও একবার ত্রিনাথ মেলায় গাঁজা খেয়ে নিয়েছে। তা আমাদের অনেক বলদ ছিল, তো আমার ছোটবেলার কথা বলছি, তো হঠাৎ আমরা দেখছি আর গাঁজা খেয়ে নিয়েছে ত্রিনাথ মেলায়, খেয়ে তখন ভুল বকছে, আর আমাদের একটা বলদের নাম ছিল খুব সুন্দর, তখন বলছে আমাদের এই আম গাছে এই বলদটা হাল করছে কেন, তো মানে মদের বিক্ষুকে গাঁজার বিক্ষুকে এরকম বলে। বলছে আমি তো এখন রত্ন সিংহাসনে বসে আছি, তাই না, তো খড়ের ঘরে, তখন আগে তো খড়ের ঘর ছিল, সব খড়ের ঘরে আছে, আর বলছে আমি রত্ন সিংহাসনে বসে আছি। তখন আমার মনে হলো যে এটা কি হলো, কেন এরকম বলছে, ছোটবেলায় জানি না, বলছে গাঞ্জা খেলে এরকম হয়ে যায়। তখন এখন বুঝছি মদ খেয়ে আমি যখন আমার কাকুর সাথে নবম ক্লাসে পড়ছিলাম, নবম না ফাইভ ক্লাসে, তখন গিয়েছিলাম গোদাবরীতে, তো সেখানে দেখছি এটা মদ খেয়ে গোদাবরী কুলে রাস্তাতে শুয়ে আছে আর কুকুর পেছাব করছে আর মাছি ভিনভিন করছে। তো আমি কাকুকে জিজ্ঞাসা করছি এটা কি মরে গেছে, লোকটা মরে গেছে, বলছে না রে না, ও মদ খেয়ে এরকম অচেতন হয়ে পড়ে আছে আর কুকুর পেছাব করছে, পায়খানা করছে। তো এইরকমই, তো এইরকম আপনারা হতে চান, ভদ্র ব্যক্তি হন, এটা আপনাদের চরণে আমার নিবেদন, ভিক্ষা এই কলিযুগের যুগ ধর্ম গ্রহণ করুন। একটি মাত্র নবদা ভক্তি, চৌষট্টি ভক্তি করতে পারছেন না, দরকার নেই, নবদা ভক্তি করতে পারছেন না, দরকার নেই, পঞ্চ ভক্তি করতে পারছেন না, দরকার নেই, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন একটি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করুন। আর এটাই হচ্ছে উপযুক্ত এই দুর্লভ মনুষ্য জীবনে সার, চেতনা মার্জিত হবে, ভক্তির সূচনা হবে, ধর্মের সূচনা, ধর্মহীন মানুষ পশুবিহীন নানাম, আহার নিদ্রা ভয় মৈথুন পশুরা করে, কুকুর খায় মানুষও খায়, কুকুর বংশ বিস্তার করে মানুষও করে, কুকুর ঘুমায় মানুষও ঘুমায়, তাহলে আত্মরক্ষা কুকুর বিড়ালও করছে, আমরাও আত্মরক্ষা করছি অস্ত্রশস্ত্র নিয়ে, কিন্তু পার্থক্য নেই। আপনি হয়তো ডানলব গদিতে বসে বা চেয়ারে বসে ডানলব গদিতে ঘুমায়, আর কাঁটা চামচে এসিতে খাচ্ছেন, খাওয়া একই, ক্ষুধার নিবৃত্তি। প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছিলেন, ওটা বলে শেষ করছি। প্রভুপাদ বিদেশিদেরকে বলেছিলেন, যখন বিদেশে প্রচার গেলেন তখন তাদের বললেন যে একটা লোক খোঁড়া কিন্তু খুব ইন্দ্রিয় সুখে আসক্ত, তার স্ত্রী ছিল সতীসাধী, দেখতে খুব পরম সুন্দরী, কিন্তু ওর খোঁড়া স্বামীটা এত সুন্দর স্ত্রী প্রতিও অত আসক্ত নয়, দৈনিক চেঞ্জ করতে চায়। তখন তার স্ত্রী সতীসাধী ছিল, স্বামীর সেবা করে, কিন্তু স্ত্রীকে বলছে দেখো আমি ওই যে বেশ্যাটা আছে ওই গ্রামে ওর সাথে মিশতে চাই, কিন্তু এরা ভিখারি, টাকা নেই, ও বেশ্যা টাকা না নিলে মিশতে দিবে না কাউকে। তখন সঙ্গে সঙ্গে ও স্ত্রী কি করেছে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, গেছে ওই বেশ্যার বাড়িতে, বিনা মূলে টাকা পয়সা নিবে না, গিয়ে কাপড় কাচ্ছে, ঝাড়ু দিচ্ছে। তখন কয়েকদিন পরে বেশ্যাটা জিজ্ঞাসা করছে, আরে তুই কোনো টাকা চাস না, আমার এসব কাজ করছিস কেন? বল না, এটা কথা বলতে আমার লজ্জা লাগে, বলবো? বলে বলো। বলে আমার স্বামী তোমার সাথে মিশতে চায়, আমাদের তো কোনো টাকা নেই, তো তোমার তো অনেক টাকা মূল্য। বললে হ্যাঁ ঠিক আছে, তোর স্বামীকে একদিন নিয়ে আসো। তখন তার স্বামীকে নিয়ে গেছে কাঁধে করে খোঁড়া, স্ত্রী নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সে বেশ্যা সঙ্গে সঙ্গে তার চাকরকে অর্ডার দিল, যাও ওই ময়রা থেকে বড় বড় রাজভোগ গরম গরম বানাচ্ছে নিয়ে আসো। চারখানা রাজভোগ নিয়ে এসছে বড় বড় একদম, একটা খেলে পেট ভরে যাবে। তো গরম গরম রসগোল্লা এসে গেছে রাজভোগ। তারপরে বেশ্যা কি করেছে, ওই খোঁড়ার সামনে চারটা, একটা সোনার বাটি, একটা রূপার বাটি, একটা মাটির বাটি, আর একটা কলা পাতা, পাঁচটা, এই চারটা রসগোল্লা চারটা পাত্রে দিয়ে দিয়েছে, চারটা আসন দিয়েছে, কলার ইয়ে দিয়ে বানানো আসন, কুশাসন, কাপড়ের আসন, কম্বলের আসন, গ্লাসও দিয়েছে সোনা রূপা মাটির, এরকম জলও দিয়ে দিয়েছে। তখন বলছে হে খোঁড়া মহাশয়, আপনি আমার সাথে মিশতে চান না, তো আজ আমার সাথে মিশতে গেলে এই রসগোল্লা রাজভোগগুলি খেতে হবে প্রথম, আর এই পাত্রের জল খেতে হবে, এই ভিন্ন ভিন্ন আসনে বসতে হবে, বসেই এসব করুন। আসনে ওই খোঁড়া কি করলো, আগে একটা আসনে বসে একটা রসগোল্লা খেল, জল খেল, আর একটা আসনে বসে, এরকম করে চারটা আসন, চারটা পাত্র, চারটা গ্লাস পরিপূর্ণ হয়ে গেল। বলো তৃপ্ত? বলছে হ্যাঁ। বলে দেখো মহাশয়, যে তুমি বললো আমাকে, বেশ্যা জিজ্ঞাসা করছে, সোনার পাত্রের যে রসগোল্লাটা খেলে আর মাটির পাত্রে যে রসগোল্লাটা খেলে, কলার পাত্র থেকে যে রসগোল্লা খেলে, এইসব ভিন্ন ভিন্ন গ্লাস থেকে যে জল খেলে, কোনটা সব থেকে তোমাকে ভালো লেগেছে এটা বলো, তারপরে আমার সঙ্গে মিশো। তখন সেই খোঁড়া বলছে, আমাকে তো সব পাত্রের রসগোল্লা টেস্ট একই লাগলো। বলে তাই নাকি, তাহলে তোমার স্ত্রী আর আমার মধ্যে কি পার্থক্য মহাশয়? এ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন, পশুরা করে মানুষও করে, কি পার্থক্য? ক্ষুধা নিবৃত্তি, ঘুমানো নিয়ে কথা। কুটিপতি ডানলব গদিতে এসিতে ঘুমাতে পারে না, ফুটপাতে পড়ে গরিব লোক দিব্যি ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু তার ঘুমানো হচ্ছে না, ইনকাম ট্যাক্সের অফিসাররা এসে যাবে। তো সেই জন্য দুর্ভাগ্যকে ডেকে আনবেন না মনুষ্য জীবনে, সদ্বুদ্ধি উদয় করুন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে। এই জন্য এখানে নাম হট্ট সংঘ, নাম হাট মানে ক্রয় বিক্রয় হবে, আদান প্রদান, স্বয়ং হরে কৃষ্ণ। এই যে আমি বললাম আপনারা বললেন, ক্রয় বিক্রয়, আমি বললাম আপনারা কিনলেন, শুনলেন শ্রদ্ধা নিয়ে, বিশ্বাস নিয়ে, আর আপনারা বললেন আমি ক্রয় করলাম, আমি শুনলাম। এইভাবে আদান প্রদান ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে করুন, সপ্তাহে একদিন এখানে নাম হট্ট সংঘ আপনাদের বাড়িতে পাড়ায় পাড়ায় করুন, যারা বাচ্চা ছেলে ছাত্র আছে তাদেরও করুন। গীতা ভাগবতের শিক্ষা সব রয়েছে, মনুষ্য জীবনের জীবন সংগ্রাম থেকে মুক্ত হওয়ার উপায় গীতা ভাগবতে রয়েছে। আর এই মাসে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল, তাই আমি যা বলছি গীতার জ্ঞান, আপনারা গীতা সংগ্রহ করুন 170 টাকা, আর একটা 2022 সালের ক্যালেন্ডার ফ্রি এই মাসে পাওয়া যাবে, যদি চান আপনার গীতা নেবেন, আর হরিনাম জপ মুখ্য, হরিনাম জপটা মুখ্য, কিন্তু গীতা থেকে কেন পড়বেন না? আপনার যেমন একটা মোবাইল নেন, গাড়ি নেন, একটা ম্যানুয়াল বুক থাকে, কিভাবে টিপাটিপি করবেন? যখন গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে ম্যানুয়াল বুক লিখে দেওয়া হয়েছে, এটা পেট্রোল গাড়ি, তখন আপনি দেখে নিলেন পেট্রোল গাড়ি, শুনলেন পেট্রোল গাড়ি, কিন্তু আপনি মানলেন না শ্রবণটা আর বই লেখাটা ম্যানুয়াল বইটা, তাই জল ঢুকিয়ে দিলেন। না, পেট্রোলের দাম 110 টাকা, জলে চালাবো, তাহলে কি হবে, গাড়ি চলবে? তাই ম্যানুয়াল বুকের অনুসরণ। তাই এই দুর্লভ মনুষ্য জীবন একটা গাড়ি, দেহ, এই দেহটা একটা গাড়ি, তো এই গাড়িটাকে অপারেটিং করতে ম্যানুয়াল বুক গীতা ভাগবত। কি খাবেন, কি শুনবেন, কি দেখবেন, কি বলবেন, কোথায় যাবেন, কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণং কুরুতে, শাস্ত্র মানে শাসন করে, আপনাকে রক্ষা করবে। তো যেন আমার ভিক্ষা, আপনারা আজকে গীতা সংগ্রহ করুন, যদি টাকা নেই নিন, 10 টাকা 50 টাকা করে এখানে দিবেন, অনেক ভক্ত আছে, দিয়ে 170 টাকা দিবেন। বললো আপনারা ব্যবসা করতে এসছেন মহাশয়, জপমালা ব্যবসা করতে এসছেন, এটা গীতা দেখুন কত সুন্দর ছবি বাইনিং, ওই রকম ধরনের বই, একটা স্কুলের বই কিনে আনুন, 170 টাকায় পাবেন না। এই জপমালা, জপ ব্যাগ, আমি 2 দিন আগে একটা জপ ব্যাগ, এই ব্যাগ তৈরি করতে দিয়েছিলাম, বলো 30 টাকা সেলাই লাগবে, কিন্তু আমরা 60 টাকা নেই, এই ব্যাগ জপমালা দিয়ে 60 টাকা নেই, তাহলে ব্যবসা কি আমরা করছি? মূর্খরা অজুহাত দিতে চায়, তার জীবনের অপারেশন করতে চান যদি গীতা ভাগবত নিন আর জপমালা নিন। সম্মত জন্ম মৃত্যু চক্রের মুক্তির কারণ হবে হরিনাম সূচনার মাধ্যমে। তো করুন, পবিত্র হউন হৃদয়কে, তখন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। এই মারামারি চলছে কেন? দেহাত্ম বুদ্ধি, আমি হিন্দু, আমি মুসলিম, খ্রিস্টান, ঝগড়া, আমি তৃণমূলী, আমি কংগ্রেসি, সিপিএম, বিজেপি, ঝগড়া, কেন? দেহের পরিচয়, যুদ্ধ লাগছে দেহের পরিচয়, এটা কুকুর, সমাজে কুকুর, আর একটা কুকুর, সাদা কুকুর, লাল কুকুর, সব এরকম পার্টির মতো দলাদলি যুদ্ধ, এটা কুকুরের সমাজ গঠন করবেন না সারা বিশ্বকে। তো সেজন্য ভক্ত সমাজ, ভদ্র সমাজ, মনুষ্য সমাজ, মনুর শিক্ষাগুলি গ্রহণ করতে চেষ্টা করুন। এই হচ্ছে আমার আপনাদের কাছে বিনয় প্রার্থনা। এই বলে এখানে আমি শেষ করছি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আলোচ্য বিষয়ের মধ্যে। হরে কৃষ্ণ, গীতা এখানে আছে, যদি চান আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে। আর যদি টাকা না থাকে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন, আপনার পরিচিতি হলে এখানে নিয়ে যান, তারপরে আপনি টাকা দিয়ে দিবেন। আর একটা ক্যালেন্ডারও দেওয়া হবে, জপমালা অভ্যাস করার জন্য, আপনি কি করছেন না করছেন নয়, সূচি অসুচি যে কোনো অবস্থায় আপনি হরিনাম শুরু করে দিন, একমালা করে করুন, ছেলে মেয়েকে নিয়ে বসুন, তুলসীর সামনে করুন, তাহলে হৃদয়ে মার্জনা হবে, দেহাত্ম বুদ্ধি মুক্ত হবে, তখন হিন্দু মুসলিম খ্রিস্টান বিজেপি তৃণমূল কংগ্রেস করে আর মারামারি করবেন না। বাঙালি উড়িয়া এই দেহের পরিচয়ের না দিয়ে বুঝতে পারবেন আমি এই আত্মা দেহের মধ্যে, দেহের মধ্যে আত্মা ভগবানের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ, তাই গডের সেবা করা, ভগবানের সেবা করা, আল্লাহর সেবা করা পরম কর্তব্য। চাষ, চাকরি, ডাকরি, চাষবাস, সর্বকর্ম ওই ভগবানের প্রীতির জন্য করুন, রান্না করুন ভোগ লাগে প্রসাদ খান, হাল করুন, ব্যবসা করুন কৃষ্ণের জন্য করুন, কেন আপনি মালিক নন, আমরা চাকর সবাই, তো সেটা জানুন। ভগবানের সম্পত্তি চাকর হিসাবে ভগবানের সেবায় লাগান, তাহলে আনন্দ পাবেন। আপনার বাড়ি চাকর রান্না করছে আপনার নির্দেশে, বলো এটা রান্না করো, এটা রান্না করো, মালিক বলে দিল, আর চাকর রান্না করে নিজের মতো রান্না করো যেটা ভালো লাগে, আর মালিক যখন এসেছে দেখছে চাকর অন্য কিছু রান্না করেছে, মালিকের ইচ্ছা অনুসার হয়নি, তখন সেই চাকর মালিকের বাড়িতে থাকবে, এক লাত মেরে মালিক বের করবে, বেড়া ভাগ এখান থেকে। তাই আমরা ভাগছি সারা জীবনে জন্ম মৃত্যু চক্রে, মালিক ভগবান, তার নির্দেশ এই শাস্ত্রে রয়েছে, কিভাবে কর্তব্য কর্তব্য চলবেন এসব শিখুন। তো এই দেখুন খুব সুন্দর ক্যালেন্ডার, রাধা মাধব, জয় রাধা মাধব কি
জয়।
তো এই ক্যালেন্ডার 2022 সালে বেরিয়ে গেছে, ডিসেম্বর সমাপ্ত হতে যাচ্ছে, তা আপনারা গীতা নিন, গীতা কোথায়, আর এই ক্যালেন্ডার সংগ্রহ করুন, এখানে স্টেজে থেকে যদি কেউ আসেন নিয়ে যেতে পারেন, জপমালাও নেবেন। তো সবাই একবার হাত তুলুন, শেষ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ।
যারা দাঁড়িয়ে আছেন হাত
হাত তুলুন,
উঁচু করুন, সেরেন্ডার। এটা ভগবানের কাছে কার্পুজারি হয়ে গেলে হাত জুড়ে করতে হয়, হাত তুলুন, মানে আমি শরণাগত ভগবানের, সেটাই প্রমাণ হবে আজকে এখানে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ,
আরো জোরে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ,
হরে হরে
হরে হরে,
হরে রাম
হরে রাম
হরে রাম
হরে রাম
রাম রাম
রাম রাম,
হরে হরে
হরে হরে।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোন প্রশ্ন আছে? আমার বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, মায়াপুর ধামে স্বাগতম সবাইকে। ঠিক আছে, এখন নাটক হবে, টাইম হয়েছে, আপনারা চাইলে গীতা এখান থেকে নিয়ে নেবেন।